এবার আলোচনা করব ওয়েস্টার্ন ইউরোপে নেশন স্টেট ফরমেশনের যে প্রক্রিয়া তার দ্বিতীয় এবং শেষ অংশটা। লাস্ট অডিওটা যদি শুনে থাকো সেখানে দেখবে যে আলোচনাটা শেষ হয়েছিল ওয়েস্টফেলিয়া ট্রিটির হচ্ছে 1648-এ এবং তার সাথে সাথে কীভাবে নেশন স্টেট ওয়েস্টার্ন ইউরোপের নেশন স্টেট ফরমেশনের বীজ বপন করা হলো। এবার সেখান থেকে তার পরবর্তী সময় অর্থাৎ কিনা 18th century, 19th century অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে এই জাতি রাষ্ট্র তৈরির যে প্রক্রিয়া বা যে ঐতিহাসিক বিবর্তন যেটা নিয়ে আমরা আলোচনা করছি ওয়েস্টার্ন ইউরোপে সেটা কীভাবে এগোলো এখানে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই বলেছি এর আগে নেশন স্টেট নিয়ে যখন আলোচনা করেছি সেখানে বলেছি যে 18th century দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে ঘটনাটি অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নেশন স্টেট ফরমেশনের ক্ষেত্রে পশ্চিম ইউরোপে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। তা এই ফরাসি বিপ্লব যার সময়কাল হচ্ছে 1789, এই ফরাসি বিপ্লবের স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, অর্থাৎ স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব, এক কথায় গণতান্ত্রিক একটি দর্শন তুলে ধরে এই ফরাসি বিপ্লব। এবং ফরাসি বিপ্লবের তাৎপর্য এখানেই যে সে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে, রাজতন্ত্রকে উচ্ছেদ করে, এবং সে কারণেই দেখা যায় যে জাতীয়তাবাদ যে ধ্বজা, জাতীয়তাবাদের যে ধ্বজা আমরা দেখছি ফ্রেঞ্চ রেভলিউশন উড়িয়েছিল, তো সেই জাতীয়তাবাদ সেটা উপর ভিত্তি করে তার দ্বারা চালিত হয় এই বিপ্লব যেটা ফরাসি জনগণ করেছিল, যার দ্বারা তারা সেখানে রাজতন্ত্রকে উচ্ছেদ করে এবং তার পরিবর্তে সেখানে জনগণ নিজেরাই নিজেদেরকে শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। তাহলে ফ্রেঞ্চ রেভলিউশনকে আমরা যেটা বলতে পারি গণতান্ত্রিক বৈপ্লবিক যে পর্ব সূচনা করে দিল এবং এর দ্বারাই জাতীয়তাবাদ সেটি কিন্তু একটা শক্ত ভিতের ওপর দাঁড়ালো। এবং এই জাতীয়তাবাদের দ্বারা বলিয়ান হয়েই আমরা দেখব যে পরবর্তী সময় 18th century, 19th century এবং আরও পরে 20th century পৃথিবীর বিভিন্ন প্রান্তে একাধিক নেশন স্টেট তৈরি হচ্ছে। এবার এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই জাতি রাষ্ট্র জাতীয়তাবাদের এই যে ধারণাটি যেটা এই সময় ফ্রেঞ্চ রেভলিউশন ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সুপ্রতিষ্ঠিত হচ্ছে, এর যদি আমরা কোথাও একটা উৎস খোঁজার চেষ্টা করি তাহলে আমাদের বলতেই হবে যে এর উৎস মূলত হচ্ছে নবজাগরণ। এবং যে নবজাগরণ আমরা জানি যার সাথে জড়িয়ে আছে এনলাইটেনমেন্টের ধারণা, তা এই রেনেসা এনলাইটেনমেন্ট এগুলো নিয়ে যখন আলোচনা হয় এখানে নির্দিষ্টভাবে যাদের কথা উঠে আসে যে বুদ্ধিজীবীদের কথা তারা হচ্ছেন কান্ট এবং রুশো, যারা কিনা এই জাতীয়তাবাদ বা গণতন্ত্রের কথা বলছেন, জনগণের শাসনের কথা বলছেন। এবং সেদিক থেকে তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই নেশন স্টেট ফরমেশন, ন্যাশনালিজম এগুলো সে অর্থে আমরা অবশ্যই বলবো যে যেগুলো উদ্ভূত হচ্ছে এই এনলাইটেনমেন্টের এই ধারা থেকে। তাহলে এক কথায় বলা যেতে পারে যে নেশন স্টেট, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, জাতি রাষ্ট্র, এগুলো তাহলে ওতপ্রোতভাবে যুক্ত কিসের সাথে? না আধুনিকতার সাথে, এনলাইটেনমেন্টের সাথে। এবং তাই যদি হয় এখানে, তাহলে আমরা পরিষ্কার বলতে পারছি যে নেশন স্টেট, যে নেশন স্টেট কিসের প্রতিনিধিত্ব করছে, প্রতিবিম্বিত করছে? গণতান্ত্রিক ধারার, জনগণের নিজস্ব শাসনে। যখন আমরা দেখছি রাজতন্ত্রের অবসান, যখন আমরা দেখছি যে জাতি তারা স্বতন্ত্রভাবে নিজেদের রাষ্ট্র চাইছে, তাহলে বলার অপেক্ষা রাখে না যে এটা সিম্বলাইজ করছে, এটা কোথাও একটা তুলে ধরছে একটা মুক্তির একটা দর্শনকে এখানে তুলে ধরছে, যেটা সেই সময় আমাদের চোখে পড়ছে ওয়েস্টার্ন ইউরোপের ক্ষেত্রে। তাহলে এই ধরনের দর্শন, এই ধরনের মানসিকতা, তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে বুদ্ধিজীবীদেরও একটা ভূমিকা রয়েছে। এবং যখন আমরা রুশোর নাম করলাম, আমরা আরেকজনের কথা অবশ্যই এখানে বলবো এবং যার অবদানও স্বীকার করবো ওয়েস্টার্ন ইউরোপের নেশন স্টেট ফরমেশনের ক্ষেত্রে, তিনি হচ্ছেন জন লক। তোমরা জানো যে জন লক, তিনিও জনগণের শাসনের কথাও বলেছেন, অবশ্যই জনগণ তারা নিজেরা চেয়েছে বলেই তারা নিজেদের রাষ্ট্র তৈরি করেছে, এবং রাষ্ট্র জনগণকে সুরক্ষা দেওয়ার জন্যে, তার অধিকার সুরক্ষিত সংরক্ষিত রাখার জন্যেই রাষ্ট্র সবসময় কাজ করবে। এবং একই সঙ্গে জন লক যেটা বলেছেন সেটা হচ্ছে, অত্যন্ত জোর দিয়ে যেটা তিনি বলছেন যে জনগণের একটা রাইট টু প্রোটেস্ট থাকবে, প্রতিবাদ করার অধিকার থাকবে, কার বিরুদ্ধে? না রাষ্ট্রের বিরুদ্ধে। তো এই যে 18th century, অষ্টাদশ শতাব্দী, এই যে কন্ডিশনসটা, এই ধরনের পরিস্থিতি যেটা আমরা ইউরোপে দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে যেটা বিশ্লেষণ করতে পারি সেটা হচ্ছে, এই সময়টাতে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের ঢেউ আছড়ে পড়ছে ইউরোপের বিভিন্ন প্রান্তে। ফ্রেঞ্চ রেভলিউশন যে রাস্তা দেখাচ্ছে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে, যখন আমরা দেখছি যে রাজতন্ত্র উচ্ছেদ হচ্ছে, সেখানে জনগণের শাসন কায়েম হচ্ছে, তাহলে এই আশা আকাঙ্ক্ষা, জাতীয়তাবাদ একটা নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম দিচ্ছে প্রত্যেকটি অঞ্চলের জাতির মধ্যে, যারা সেই জাতিগুলো, সেটা বিভিন্ন ইউরোপিয়ান দেশে সেই জাতিগুলো, তারা নিজেরা কী করছে, না নিজেদের মনে করছে যে তারাও পারবে এই জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে নিজেদের জাতি রাষ্ট্র গঠন করতে। তাহলে ন্যাশনালিজম ইজ আ ড্রাইভিং ফোর্স বিহাইন্ড ফরমেশন অফ নেশন স্টেট ইন ওয়েস্টার্ন ইউরোপের, এটা একটা চালিকা শক্তি হিসেবে এই সময় কাজ করছে। ঠিক এর পরে আমরা চলে আসছি যে সময়টাতে, যখন ওটা ইউরোপে দেখা যাচ্ছে একটা ঝড় উঠেছে জাতীয়তাবাদে, এবং যে জাতীয়তাবাদের ফলে তারা প্রত্যেকেই চাইছে নিজেদের নেশন স্টেট তৈরি করতে, এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে, একটা অস্থিরতার মধ্যে, এর পরের পর্বটাতে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নেপোলিয়নের উত্থান, এবং সেটা হচ্ছে 19th century প্রথমার্ধে। এবং নেপোলিয়নের উত্থানের সাথে সাথে একটা নতুন পর্ব চলে আসছে, যে পর্বটাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইউরোপের বিভিন্ন প্রান্ত যুদ্ধের মাধ্যমে জয় করে সেখানে একটা ইউনাইটেড ইউরোপিয়ান আইডেন্টিটি, অর্থাৎ কি না ঐক্যবদ্ধ ইউরোপীয় অস্তিত্ব বা ঐক্য, এটাই তিনি তৈরি করার এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছেন। এবং একচ্ছত্র আধিপত্য নিজের গোটা ইউরোপের ওপর তিনি বিস্তার করছেন। এর ফলে অন্য একটি বিপদ ইউরোপে এসে হাজির হয়, সেটা হচ্ছে যে একজন শাসক হিসেবে গোটা ইউরোপের ওপর যখন রাজত্ব করছে, ইউরোপের অন্যান্য যে দেশগুলো, তারা তখন এটাতে ভীষণ রকমভাবে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, এবং তারা তখন প্রয়োজন বোধ করছে যে এই যে নেপোলিয়নে যে সামরিক অভিযান এবং তার যে গগনচুম্বী লক্ষ্য একচ্ছত্র অধিপতি হওয়ার, এটাকে যে করেই হোক থামাতে হবে। এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে দেশগুলো, অস্ট্রিয়া বলো, ব্রিটেন বলো, রাশিয়া, সব একসাথে মিলে দেখা যাচ্ছে যে তারা নেপোলিয়নের বিরুদ্ধে নিজেদের, এখানে আবার তাদের নিজেদের জাতিকে অটুট রাখার জন্য, নিজেদের জাতির স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য এখানে তারা উঠে পড়ে লাগছে, নিজেদের অস্তিত্ব, নিজেদের জাতির অস্তিত্বকে তারা বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য, বিসর্জন না দেওয়ার জন্য তাদের প্রয়োজন হয়ে উঠল যে নেপোলিয়নকে থামাতে হবে। এবং তারা নেপোলিয়নকে যুদ্ধের মধ্যে একসাথে মিলে তারা যুদ্ধের মাধ্যমে তারা নেপোলিয়নকে হারায়। এবং অবশেষে দেখা যাচ্ছে যে 1815 সালে, তার মানে 19th century প্রথমার্ধে, অবশেষে আমরা নেপোলিয়নের এই যে সামরিক অভিযান, তার যে রাজনৈতিক অভিযান, তার ইতি দেখতে পাই। এবং এর যাকে বলা যেতে পারে আলটিমেট রেজাল্টটা কি, শেষ যে ফলাফল, সেটা হচ্ছে ভিয়েনা কংগ্রেস, যেটা 1815-তে, যেখানে গোটা ইউরোপে এই দেশগুলো যারা নেপোলিয়নকে হারিয়েছিল তারা কী করছে না, ইউরোপে একটা শান্তির ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হচ্ছে। এবার কথা হচ্ছে যে এইরকম একটা শান্তির অবস্থা থেকে যদি আমরা দেখি, এর পরেও কিন্তু দেখছি যে ইউরোপের বিভিন্ন জায়গাতে কিন্তু এই সময়তে বিভিন্ন ধরনের বিপ্লব হচ্ছে। বিভিন্ন জাতিগুলি তারা স্বাধীনতা চাইছে, এবং এহেন একটা পরিস্থিতির মধ্যে এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বড় বড় যারা রাজতন্ত্র, বিভিন্ন দেশের রাজতন্ত্রের কাছে, যে কীভাবে মানুষের এই জাতিভিত্তিক, তারা যে নিজেদের গণতান্ত্রিক অধিকার চাইছে, নিজেদের জাতিরাষ্ট্র নিজেরা শাসন করবে, কীভাবে সেটাকে আটকানো যায়, এটাই তখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে তাদের কাছে দাঁড়াচ্ছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে এই যে 18th century এবং 19th century যদি আমরা প্রথমের দিকটা দেখি, তাহলে আমাদের চোখে পড়ছে যে এইটা এমন একটা সময় যে জাতীয়তাবাদ একটা বিপ্লব নিয়ে আসছে ইউরোপের বিভিন্ন দেশে, যেখানে বিভিন্ন রাজতন্ত্র, এম্পায়ার তাদের বিরুদ্ধে মানুষজন তারা বিপ্লব করছে, এবং তারা সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা গণতান্ত্রিক শাসন কায়েম করতে চাইছে। এবারে যেটা এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বিশেষভাবে দুটি দেশে বলা যেতে পারে, আমরা কী বলবো, তাদের ঐক্যবদ্ধতাটা একটা বিশেষভাবে একটা ছাপ ফেলছে, একটা প্রভাব ফেলছে ওয়েস্টার্ন ইউরোপে নেশন স্টেট ফর্মেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জার্মানির ইউনিফিকেশন, ঐক্যবদ্ধতা, আর হচ্ছে ইটালি। যদি আমরা সময়কালটা দেখি তাহলে আমরা দেখব যে 1848 থেকে 1871 এই সময়টার মধ্যে আমরা দেখছি সেখানে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো বিভক্ত হয়েছিল, তারা ঐক্যবদ্ধ হয়ে অবশেষে ইতালি সেখানে একটা নেশন স্টেট হিসেবে উঠে আসছে, এবং জার্মানিতেও বিসমার্কের আন্ডারে সেখানেও একটা ওই নেশন স্টেট হিসেবে সেটি প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এই সেকেন্ড ফেজে যদি আমরা দেখি, আরেকটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে ইউরোপে নেশন স্টেট যেভাবে ফর্মেশন হচ্ছে, সেটা হচ্ছে যে সেখানে যে এম্পায়ারগুলো, সাম্রাজ্যগুলো ছিল, কিছু কিছু সাম্রাজ্য সম্পূর্ণ ভেঙে পড়ছে, তার আন্ডারে যে অঞ্চলগুলো তারা নিজেদের স্বাধীনতা ক্লেম করছে, এবং সেটি ভেঙে পড়ছে, এবং ভেঙে পড়ার ফলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি না, সেখানে অনেক ছোট 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 কিছু রাষ্ট্র তৈরি হচ্ছে, যেমন অটোম্যান এম্পায়ার। এই অটোম্যান এম্পায়ার ভেঙে পড়ছে এবং তার মধ্যে থেকে সার্বিয়া, গ্রিস এগুলো তারা নিজেদের স্বাধীন নেশন স্টেট হিসেবে তারা উঠে আসছে। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ দিক যেটা এখানে অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে যে এই ওয়েস্টার্ন ইউরোপে যখন আমরা দেখছি যে এই ধরনের নেশন স্টেট ফর্মেশন হচ্ছে, এবং খেয়াল করে দেখো যে ফ্রান্সে এবং ব্রিটেনে কিন্তু নেশন স্টেট ফর্মেশনটা হয়ে যাচ্ছে একেবারে 17th-18th century দিকে, যেটাকে প্রথম পর্ব বলা যেতে পারে। আর তারপরে 19th century আমরা যখন আসছি আমরা সেখানে জার্মানি আর ইটালিকে পাচ্ছি, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যেমন অটোম্যান এম্পায়ার। তার মানে একদিকে জার্মানি ইটালি যদি সেদিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ যে সেখানে একটা ইউনিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে নেশন স্টেট তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ঐক্যবদ্ধ হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যেমন অটোম্যান এম্পায়ার টার্কিতে যেটা ভেঙে পড়ছে, অর্থাৎ ডিসইন্টিগ্রেশনের মধ্যে দিয়ে তার মধ্যে থেকে কিছু কিছু দেখা যাচ্ছে নেশন স্টেট তৈরি হচ্ছে। তাহলে একদিকে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়েও নেশন স্টেট তৈরি হচ্ছে এই সময় 19th century, আবার অন্যদিক থেকে যখন আমরা দেখতে পাচ্ছি বিভক্ত হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, তার মধ্যে থেকেও অর্থাৎ সাম্রাজ্যগুলো যখন ভেঙে পড়ছে তার মধ্যে থেকেও এই ধরনের নেশন স্টেট ফর্মেশন, নতুন নতুন কিছু নেশন স্টেট তৈরি হচ্ছে। এবারে আমরা চলে আসছি যে সময়কালটা, সেটা হচ্ছে যে যখন এইরকম একটা আবহাওয়া, এরকম একটা প্রেক্ষাপট, এরকম একটা পরিস্থিতি, তারপরে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ। এবং এই প্রথম বিশ্বযুদ্ধ যদি আমরা দেখি, এই প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু এরও একটা গুরুত্ব রয়েছে ওয়েস্টার্ন ইউরোপে নেশন স্টেট ফর্মেশনের ক্ষেত্রে। কেননা এই যুদ্ধ একদিকে যেমন ইউরোপের বিভিন্ন ক্ষমতাশালী রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে করছে, কিন্তু তারপরেই আমরা দেখতে পাচ্ছি, মানে সেদিক থেকে যদি দেখো প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী যে সময়কালটা, সেই সময়কালটা এক অর্থে বলা যেতে পারে। এই সময়কালটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক এম্পায়ার, ইউরোপিয়ান এম্পায়ার তারা সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। যেমন অটোম্যান এম্পায়ার যতটুকু টিকেছিল টোটালি সেটা ভেঙে পড়ে, রাশিয়ান এম্পায়ার এবং অস্ট্রো হাঙ্গারি এরা প্রথম বিশ্বযুদ্ধের পর পুরোপুরি ভেঙে পড়ে, এবং তার মধ্যে থেকে এবং দেখা যাচ্ছে যে জাতীয়তাবাদ মানুষকে ভীষণভাবে, সেই জাতিগুলোকে তার আন্ডারে যে যে অঞ্চল ছিল তার দ্বারা ভীষণ রকম অনুপ্রাণিত হয় জাতীয়তাবাদের দ্বারা, তার নতুন নতুন অনেক জাতি রাষ্ট্র তৈরি হয়। যেমন হচ্ছে অস্ট্রিয়া তৈরি হচ্ছে স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে, হাঙ্গারি, রোমানিয়া, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া এবং হচ্ছে টার্কি। তো তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আর একটা পর্ব আসছে ওয়েস্টার্ন ইউরোপে, যখন আমরা প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি যে সময়টা, সেই সময় বড় বড় কিছু সাম্রাজ্য ভেঙে পড়ছে, এবং তার মধ্যে থেকে ওয়েস্টার্ন ইউরোপে, পশ্চিম ইউরোপে কিছু নেশন স্টেট তৈরি হচ্ছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে যদি আমরা দেখি যে সময়টা, আমরা জানি ঔপনিবেশিক শাসন শেষ হচ্ছে। তাহলে এ প্রসঙ্গে একটু ঔপনিবেশিকতাবাদ সম্পর্কেও বলে নিতে হয়, তার কারণ আমরা দেখব এই ঔপনিবেশিকতাবাদ অর্থাৎ কলোনিয়ালিজম, এবং যার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ, এই দুটো কিন্তু এখানে আবার আরেকটা ভূমিকা পালন করছে, যেটা পরবর্তীকালে যে দুটোকে বিরোধিতা করে জন্ম নিচ্ছে পোস্ট কলোনিয়াল স্টেট, যেটা আলাদাভাবে আমি আলোচনা করব অন্য আর একটি লেকচারের মাধ্যমে। চলে আসছে লাস্ট পর্বটা ওয়েস্টার্ন ইউরোপে নেশন স্টেট ফর্মেশনে। সেটা হচ্ছে যে যদি ওয়েস্টার্ন ইউরোপে নেশন স্টেট তৈরি আর কি কীভাবে হচ্ছে বা কোন সময়টাতে হচ্ছে হিস্টোরিক্যালি দেখি, তাহলে শেষ পর্ব হিসেবে বলা যেতে পারে ঠান্ডা যুদ্ধের পরে। তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, এই দুটোর মধ্যেই ঠান্ডা যুদ্ধ হয়েছিল। এই ইউএসএসআর সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়ন দেখা যাচ্ছে একেবারে 90-এর দশকে গিয়ে বিংশ শতাব্দী টোটালি ভেঙে পড়ছে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ঠান্ডা লড়াইয়ের। এবং যেখানে বলা হচ্ছে যে সেই সোভিয়েত ইউনিয়নের ক্যাম্পের এর আন্ডারে যে যে দেশগুলো ছিল তারাও কিন্তু জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে তারাও কিন্তু তখন নিজেরা স্বাধীন নেশন স্টেট হিসেবে, জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে। যেমন দেখো ইউক্রেন, লিথুয়েনিয়া, ক্রোয়েশিয়া, চেক, স্লোভাক, এই সমস্ত কিছু আগে এদের পরিচিতি ছিল যে এরা হচ্ছে ইউএসএসআরের আন্ডারে সেই ক্যাম্পে। কিন্তু ইউএসএসআর যখন ভেঙে পড়ে, সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে পড়ে, ঠান্ডা যুদ্ধ যে শেষ হিসেবে যে এটাকে ধরা হয়, যে ভেঙে পড়ার সাথে সাথে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, তখন এই দেশগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা আত্মপ্রকাশ করছে। তাহলে এক কথায় বলা যেতে পারে এই বিভিন্ন পর্বের মধ্যে দিয়ে এবং বিভিন্ন সময় একেবারে ট্রিটি অফ ওয়েস্টফালিয়া থেকে শুরু করে ঠান্ডা যুদ্ধর অবসান সময়কাল অবধি, এই গোটা পর্বটার মধ্যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন ইউরোপে নেশন স্টেট তৈরি হয়েছে।